exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
সবাইকে স্বাগত কুয়াশায়। আর আপনাদের সঙ্গে আছি আমি আরজি শর্মিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর এখন শুনুন কুয়াশা এক্স ফাইলস এর সত্য একটি ঘটনা। আজকের ঘটনা, আজকের সত্য ঘটনার নাম হচ্ছে দ্য রিয়েল জিগসো মার্ডারার। আসুন তাহলে কুয়াশা এক্স ফাইলস শুনি দ্য রিয়েল জিগসো মার্ডারার, তারপর আবার ফিরছি। মানুষের জীবন মানে তার জন্ম থেকে মৃত্যু। এই জন্ম থেকে মৃত্যুর মাঝ সময়টা সে যা করে তাই তার কর্ম। আর এই কর্ম দ্বারাই আমরা নির্বাচন করি কে ভালো মানুষ আর কে খারাপ। এই নির্বাচন প্রক্রিয়াটা খুব কঠিন কিছু না। যারা ভালো কাজ করে তাদের আমরা ভালো বলি, আর যারা খারাপ কাজ করে তাদের বলি খারাপ। কিন্তু এত মানুষের ভিড়ে সব মানুষকে তো চেনা যায় না। কিছু কিছু ভালো মানুষের মুখোশের নিচে লুকিয়ে থাকে খারাপ মানুষ নামের পিশাচ। এই মানুষগুলো যে কোনো কিছুতে সীমা ছাড়িয়ে যেতে পারে, যেন হৃদয় নামক কোনো বস্তু তাদের ভেতরে নেই। কেউ কেউ তাদের সকল হৃদয়হীন অপরাধগুলোকে এক ধরনের অসুস্থতা বলে। আবার সেই মানুষরূপী পিশাচগুলো নিজেরাই নিজেদের অপরাধের একটা যুক্তি দাঁড় করায়। কিন্তু তাদের এই কাজের কি আদৌ কোনো যৌক্তিকতা থাকে? থান সাউথগেট, নর্থ লন্ডন, একটা ছোট্ট মফস্বলের রেসিডেন্সিয়াল এরিয়া এটি। 49 বছর বয়সী জেফ্রি হাওয়ে এখানে বাস করত। পেশায় একজন কিচেন সেলসম্যান ছিল সে। এর আগে ইতালিতে সে একজন শেফ ছিল। তার পরিবার জানায় সে খুব ভালো মনের একজন মানুষ ছিল, খুব সহজে সবার সাথে মিশে যেতে পারত, কখনো কারোর সাথে কোন রকম বৈষম্য করেনি। তার প্রতিবেশীদের সাথে খুব বন্ধুসুলভ সম্পর্ক ছিল তার, সব সময় সবার বিপদে আপদে এগিয়ে যেতেন। কিন্তু একদিন এক অপ্রত্যাশিত ঘটনা বদলে দিল সবকিছু। 2009 সালের মার্চের শুরুর দিকের ঘটনা। হঠাৎ একদিন করে জেফ্রিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথম প্রথম সবাই ভেবেছিল সে বোধহয় শহরের বাইরে কোথাও ঘুরতে গিয়েছে। কিন্তু বেশ কিছুদিন যাবার পরও তার কোনো খোঁজ না পাওয়ায় তার বন্ধু প্রতিবেশীরা বেশ চিন্তিত হয়ে পড়ল। 16 মার্চ জেফ্রির এক বন্ধু পুলিশ স্টেশনে তার নিখোঁজ হয়ে যাবার কারণে একটি রিপোর্ট করল। এরপর জেফ্রির নিখোঁজ হয়ে যাবার খবর পুলিশকে জানানোর সঙ্গে সঙ্গেই তারা তার খোঁজে নেমে গেল। কিন্তু এর প্রায় এক সপ্তাহ পরে শহর থেকে প্রায় 30 মাইল দূরে গিয়ে তারা যা দেখতে পেল এর জন্য তৈরি ছিল না কেউই। রজার কিংসলি একজন ফার্মার, সে সাউথগেট থেকে 30 মাইল দূরে এই এলাকায় থাকে তার জন্মের পর থেকে। সে বা তার পরিবার কখনোই এই এলাকা ছেড়ে যায়নি। তার বাবার অনেক ফার্ম আছে এখানে, যেগুলির দেখাশোনা সে নিজেই করে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা সেরেই তার ট্র্যাক্টর নিয়ে বেরিয়ে পড়ে ফিল্ড ভিজিটে। 2009 সালের 22 মার্চেও সে প্রতিদিনের মতো ট্র্যাক্টর নিয়ে বেরিয়েছিল ফিল্ডে। তখন প্রায় সকাল 7টা বাজে। হঠাৎ সে দূরে একটা কালো ব্যাগ পড়ে থাকতে দেখল। প্রথমে সে এটাকে তেমন একটা গুরুত্ব দিল না, নিজের মতো তার কাজ চালিয়ে যেতে লাগল। কিন্তু সেদিনই দুপুরবেলা আবার একই জায়গায় দিয়ে যাওয়ার সময় সে ব্যাগটাকে আবার দেখতে পেল। এবার কিছুটা কৌতূহলী হয়েই ট্র্যাক্টর থেকে নেমে ব্যাগটার কাছে গেল। সে কাছে গিয়ে দেখতে পেল কালো না বরং গাঢ় সবুজ রঙের একটা বড় ব্যাগ, দেখে বেশ ভারী মনে হচ্ছে। রবার্ট কিংসলি সবুজ ব্যাগটা খুলে দেখে সেটার ভেতর একটা নীল রঙের প্লাস্টিকে মোড়ানো কিছু একটা রয়েছে। তার একটু সন্দেহ হয়, তারপর সাথে সাথে সে লোকাল পুলিশে খবর দেয়। পুলিশ খুব অল্প সময়ের মধ্যে চলে যায় সেখানে। গিয়ে তারা ব্যাগটার ভেতর নীল প্লাস্টিকে মোড়ানো বস্তুটাকে দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। প্লাস্টিক খুলে দেখে সেটা একটা মানুষের কাটা পা। একটা খোলা ফার্ম ফিল্ডে এরকম কিছু একটা খুঁজে পাওয়া সত্যি ভয়ানক। রজার কিংসলি ছোটবেলা থেকে এখানে থাকে, তার পুরো পরিবারও এখানে থাকে। এই ফার্ম ফিল্ড সহ আশেপাশের আরো অনেক ফিল্ড তাদের পরিবারে, কিন্তু সে কখনো কোনো লাশ কিংবা মানুষের দেহের কাটা কোনো অংশ তাদের ফিল্ডে পাওয়া গেছে এরকম কিছু শোনেও নি দেখেও নি। শুধু তার জন্যই না, এই ব্যাগের ভেতর একটা কাটা পা খুঁজে পাওয়া পুলিশদের জন্য অনেক বড় আশঙ্কার বিষয়। তারা সঙ্গে সঙ্গে পা সহ ব্যাগটা তাদের ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। সেখান থেকে যা রিপোর্ট আসে সেটা খুব আশাবাদী না, কারণ পায়ের কাটা অংশ থেকে পাওয়া ডিএনএর কোনো রেকর্ড পুলিশের কাছে ছিল না। তাই তারা শনাক্ত করতে পারছিল না এ কাঁটা পাটি আসলে কার, ফলে পুলিশ তাদের তদন্তে পিছিয়ে পড়ে। বেশ কিছুদিন ধরে তারা এই কাঁটা পায়ের আসল রহস্য উদ্ঘাটন করার চেষ্টা চালিয়ে গেলেও কোনো লাভ হয় না। পুলিশের তদন্তের তালিকায় আরো এসে যোগ হয় যখন আশেপাশে সাধারণ মানুষ এরকম আরো কিছু বডি পার্টস খুঁজে পেতে শুরু করে। তবে এই তদন্ত একদম নতুন রূপ ধারণ করে যখন একটা মানুষের মাথার খোঁজ পাওয়া যায়। একটা পূর্ণাঙ্গ মাথা বললে ভুল হবে, কারণ সেখানে ছিল না কোনো চোখ, ছিল না কোনো নাক, মুখ, জিভ কিংবা কোনো কান। এবার আসি একটু ডিটেইলে। 29 মার্চ ড্রোভার্স লেন উইদাম স্টেটে একটা বাম হাত খুঁজে পাওয়া যায়। এটা খুঁজে পায় একজন পথচারী। এই মুহূর্তে পুলিশ কিছুটা ঘাবড়ে যায়, কারণ তারা সন্দেহ করতে থাকে যে এই বডি পার্টস গুলো কি আসলে একজন মানুষেরই নাকি বিভিন্ন মানুষের। এটা যদি বিভিন্ন মানুষের হয়ে থাকে তবে এটাই হতে পারে সেখানকার পুলিশের পাওয়া সবচেয়ে বড় কেস, কারণ এরকম এর আগে কখনোই ঘটেনি। আর একসাথে এত মানুষের মৃতদেহের টুকরো খুঁজে পাওয়া মানে পুলিশদের জন্য খুব ভয়ানক একটা ইঙ্গিত। এর মানে হতে পারে যে খুব শক্তিশালী একটা সিরিয়াল কিলার বাইরে ঘুরে বেড়াচ্ছে আর এসব করে বেড়াচ্ছে, যেন পুলিশের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সে একটার পর একটা খুন করেই যাচ্ছে আর পুলিশ কিছুই করতে পারছে না। তাই পুলিশ দেরি না করে সাথে সাথে সে বাঁ হাত পাঠিয়ে দেয় ফরেন্সিক ল্যাবে। ফরেন্সিক রিপোর্ট আসতে পুলিশ একটু স্বস্তি পায়, কারণ রিপোর্টে ভিকটিম একজন নাকি একাধিক এই রহস্যের সমাধান পাওয়া যায়। বাঁ হাত থেকে পাওয়া ডিএনএ কিছুদিন আগে একটা সবুজ ব্যাগে পাওয়া বাঁ পায়ের ডিএনএ এর সাথে মিলে যায়, তার মানে ভিকটিম একজনই। এবার পুলিশ তাদের সমস্ত ফাইল ঘাটাঘাটি করা শুরু করে। তারা সব নিখোঁজ ব্যক্তিদের ফাইল দেখা শুরু করল এই কাঁটা বাম হাত আর বাঁ পায়ের মানুষটিকে খুঁজে বের করার জন্য। কিন্তু বাম হাত আর পা থেকে পাওয়া ডিএনএ তে ব্যক্তির পরিচয় না পাওয়ার কারণে ইনভেস্টিগেশন কিছুটা দুর্বল হয়ে পড়ে। এমনকি বাম হাত আর পা থেকে বোঝারও কোনো উপায় নেই যেটা কি কোনো নারী নাকি পুরুষের। 2009 সালের 31 মার্চ মঙ্গলবার একটা ফার্ম ফিল্ডে মানুষের কাঁটা মাথা পাওয়া যায়, কিন্তু সে মাথা দেখে আসল চেহারা বোঝার কোনো উপায় নেই, কারণ খুনি তার চোখ, কান, নাক আর জিভ কেটে ফেলেছিল। এবারও ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়া যায় যে এটাও সেই একই মানুষের, কিন্তু তারপরেও বোঝা যাচ্ছিল না যে এটা কি কোনো নারী নাকি কোনো পুরুষের। পুলিশ স্টেশনে এক তরুণীর নিখোঁজ হওয়ার রিপোর্ট করা হয়েছিল। পুলিশ সেই তরুণীর চেহারার সাথে এই কাঁটা মাথার কিছুটা মিল দেখতে পায়, তাই তারা ভেবে নেয় যে এটা তারই মৃতদেহ। কিন্তু না, এই মৃতদেহটা সেই তরুণীর না, বরং অন্য কারো। কিন্তু পুলিশ এটা নিশ্চিত করার জন্য খুঁজে পাওয়া সেই মাথার ছবি মিডিয়াতে দেখাতেও পারছিল না, কারণ এতই বিভৎস অবস্থা মাথাটার যা কখনোই নিউজে দেখানোর মতো না। প্রথমে পুলিশ মনে করে যেহেতু এটা একটা ফার্ম ফিল্ডে খোলা অবস্থায় ছিল, সেহেতু হতে পারে কোনো পশু প্রাণী চোখ মুখ খুবলে খেয়েছে। কিন্তু না, প্রাণী খেয়ে ফেলার মতো কোনো কামড়ের দাগ নেই সেখানে, তার মানে এটা পশুর চেয়েও হিংস্র কোনো মানুষের কাজ। তবে সাধারণ কোনো মানুষ না, এমন একজন যা হিউম্যান বডি পার্টস সম্পর্কে অনেক ভালো জ্ঞান আছে, কারণ সে কাটা মাথাটা থেকে চোখ মুখ এমন ভাবে কাটা হয়েছে যেন দেখেই মনে হবে প্রফেশনাল কোনো সার্জন এই কাজটা করেছে। একদম নরম চামড়া থেকে কেটে আলাদা করা, এতে হাড়ের উপর কোনো দাগ বা এফেক্ট পড়েনি। তবে কাটা মাথার দাঁতগুলো একদম আনটাচ ছিল, যেটা কিছুটা অবিশ্বাস্য, কারণ খুনি যেই হোক না কেন, সে যদি ফরেন্সিক একটু হলেও জেনে থাকে তবে তাকে জানতেই হবে যে ডিএনএ টেস্টের জন্য দাঁতই সব। পুলিশ ডিএনএ টেস্ট সহ সিটি স্ক্যান করায়, কিন্তু এই ভিকটিমের ডিএনএ এর কোনো রেকর্ড না থাকায় তার পরিচয় পাওয়া আরো কঠিন হয়ে পড়ে। প্রায় এক সপ্তাহ পরে আরো বডি পার্টস খুঁজে পাওয়া যায়। 7 এপ্রিল 2009 8-10 পার্কফ্রিজ বাইপাসের পাশে একজন ড্রাইভার একটা ডান পা খুঁজে পায়। 11 এপ্রিল 2009 সালে একটা মানুষের কাঁধ, ডান বাহু আর বাম হাতের উপরিভাগ খুঁজে পাওয়া যায় সেই একই সবুজ রঙের ব্যাগে। হ্যাঁ, এই সবগুলোই সেই একই মানুষের। একটাই মানুষের মৃতদেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে শহর ও শহরের আশেপাশে বিভিন্ন জায়গায়। এই মানুষের পরিচয় বের করা পুলিশের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন, কারণ এছাড়া পুলিশের হাতে আর এমন কোনো প্রমাণ নেই যেটি দিয়ে তারা ইনভেস্টিগেশন চালিয়ে নিয়ে যেতে পারে। ভিকটিমের নাম ও পরিচয় জানলে তারা এই কেস সম্পর্কে এক ধাপ হলেও এগিয়ে যেতে পারত। তাই পুলিশ এবার সাহায্য নেয় মিডিয়া। তাদের আশ্বাস, মিডিয়াতে এই খবর প্রচারিত হলে খুব দ্রুত সবখানে পৌঁছে যাবে, সবাই এ ব্যাপারে জেনে যাবে, আর কারো পরিবারের কেউ বা কারো বন্ধু নিখোঁজ হলে সেটা এসে পুলিশকে জানাবে। পুলিশের চেষ্টা সফল হয়। জেফ্রি হাওয়ের পরিবারের একজন পুলিশের সাথে সরাসরি যোগাযোগ করে জানায় যে প্রায় এক মাস ধরে জেফ্রি তার বাড়ি থেকে নিখোঁজ। জেফ্রির বর্ণনা শুনে পুলিশের মনে হয়তো সেই হতে পারে এই মানুষরূপী পিশাচের ভিকটিম। পুলিশ সঙ্গে সঙ্গে চলে যায় জেফ্রির বাড়িতে। সেখানে কোথাও ছিল না সে, কিন্তু তার জায়গায় দুজন বসবাস করছিল, আর তারা হচ্ছে জেফ্রির ভাড়াটিয়া 37 বছর বয়সী স্টিফেন মার্শাল আর তার 20 বছর বয়সী প্রেমিকা সারা বুশ। জেফ্রি আর স্টিফেন মার্শাল একই সাথে কাজ করত, এমনকি তারা একসাথে কিচেন ফিটিং এর বিজনেস শুরু করেছিল। 2008 সালের নভেম্বরে স্টিফেন আর সারা খুব আর্থিক সংকটে পড়েছিল, তাদের কাছে বাড়িতে থাকার ভাড়াটাও ছিল না। তখন জেফ্রি তাদেরকে তার বাড়ির একটা রুমে কম ভাড়ায় থাকার জায়গা করে দেয়। সাধারণ বাড়ি ভাড়া থেকে এখানে ভাড়া অনেক কম হওয়াতে তারাও এতে রাজি হয়ে যায়। প্রথম কয়েক মাস সবকিছু ঠিকঠাক মতো চলছিল, কিন্তু তারপরে স্টিফেন আর সারা আর ভাড়া দিতে পারে না। প্রায় 3 মাসের মতো ভাড়া বাকি রয়ে যাওয়ার পর জেফ্রি স্টিফেন আর সারাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কিন্তু তারা বাড়ি ছাড়তে রাজি হয় না। পুলিশ জেফ্রি হাওয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে তার রুমের ওয়ার্ড্রোব থেকে একটা গাড়ির নাম্বার প্লেট পায়। সেটা লেখা ছিল HHWEJ, তার মানে এটা জেফ্রি হাওয়ের গাড়ির নাম্বার প্লেটটি। স্টিফেন আর সারা তখন বাড়িতেই ছিল, তাদেরকে জেফ্রির কোথায় আছে সেটা জিজ্ঞেস করলে তারা বলে তারা এই ব্যাপারে কিছুই জানে না। পুলিশে তাদের উপর সন্দেহ হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় হ্যাটফিল্ড পুলিশ স্টেশনে। পুলিশ মোটামুটি নিশ্চিত যে বিভিন্ন জায়গা থেকে খুঁজে পাওয়া কাটা হাত পা গুলো জেফ্রি হাওয়েরই। তখন তারা স্টিফেন আর সারাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এরপর পুলিশের ফরেন্সিক টিমও চলে যায় জেফ্রি হাওয়ের বাড়িতে। তারা খুঁজে দেখার চেষ্টা করে সেই বাড়িতে তার খুন হবার কোন চিহ্ন বা প্রমাণ আছে কিনা। কোন সুনির্দিষ্ট প্রমাণ খুঁজে না পেলে স্টিফেন আর সারাকে 24 ঘন্টার ভেতরে ছেড়ে দিতে হবে, কারণ শুধু সন্দেহের উপর ভিত্তি করে কাউকে পুলিশ স্টেশনে 24 ঘন্টার বেশি আটকে রাখা যায় না। এদিকে জেফ্রির বাড়িতেও তেমন কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবকিছু একদম পরিষ্কার করে সাজিয়ে রাখা। কিন্তু যখনই পুলিশ বাড়ির ফার্নিচার আর কার্পেট ছুড়ে দেখছিল, তখন ফরেন্সিক ডিপার্টমেন্ট জানায় সেখানে অল্প পরিমাণের রক্তের দাগ আছে। শুধু বেডরুমেই না, বরং বাথরুমে পাওয়া যায় এই রক্তের দাগ। পুলিশ ধারণা করে জেফ্রিকে প্রথমে তারা বেডরুমে হত্যা করে, তারপর তার মৃতদেহ বাথরুমে নিয়ে গিয়ে সেখানে হাত পা কেটে আলাদা করা হয়। হ্যাটফিল্ড পুলিশ স্টেশনে ডিটেকটিভ স্টিফেন আর সারাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। প্রথমে তারা স্টিফেনকে জিজ্ঞাসাবাদ করে। ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করেছিল সে কি জেফ্রি হাওয়ার ব্যাপারে কোনো কিছু জানে কিনা। সে বলে সে কিছুই জানে না। ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করে যে লাশের তারা কাটা হাত পা পেয়েছে সেটা জেফ্রি হাওয়ার কিনা। এতে সে বলে নো কমেন্টস। তাকে যাই জিজ্ঞেস করা হয় তাকেই সে বলে নো কমেন্টস। এমনকি ডিটেকটিভ তাকে এটাও জিজ্ঞেস করে যে তার বন্ধু আর পার্টনার জেফ্রি যে খুন হয়েছে এটা জানতে পেরে তার কেমন লাগছে। সে বরাবরের মতোই বলে নো কমেন্টস। তার ভেতরে কোনো ধরনের অনুভূতির প্রকাশই পাওয়া যায় না। সে খুব নির্বিকার ভাবে বসে প্রত্যেকটা প্রশ্ন শুনছে আর প্রত্যেকটা উত্তরে সে বলছে নো কমেন্টস। অন্যদিকে স্টিফেনের প্রেমিকা সারাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে তারা তাদের বাড়ি ভাড়ার টাকা রেডি করে ফেলেছিল, কিন্তু যেদিন সে টাকাটা জেফ্রিকে দেবে সেদিন সকাল থেকেই নাকি সে আর বাড়ি ফিরে আসে না। এটি বেশি আর কিছু সারা জানে না বলে জানায় ডিটেকটিভকে। পুলিশ ফরেন্সিক ডিপার্টমেন্ট জেফ্রি হাওয়ের বাড়ি থেকে যে রক্তের দাগ দেখতে পায় সেটা DNA টেস্টের জন্য যথেষ্ট ছিল না। তার মানে পুলিশ এখনো পুরোপুরি নিশ্চিত না যে জেফ্রি হাওয়ের খুন এই বাড়িতেই হয়েছে। তাই এবার তাদের প্রমাণ খুঁজতে আরো বেগ পেতে হবে, অবলম্বন করতে হবে অন্য কোন পথ। যেহেতু জেফ্রির বাড়ি থেকে তার কোনো DNA পাওয়া যায়নি, তার মানে সেই কাটা 5টা শরীরের অংশ থেকে মাথার খুরির শেপের সাথে পুলিশকে জেফ্রির মাথার শেপ মিলিয়ে দেখতে হবে। প্রতিটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেমন আলাদা আলাদা, তেমনি প্রতিটা মানুষের মুখের ধরনও আলাদা। জেফ্রি হাওয়ের একটা ছবি আর ফার্ম ফিল্ডে পাওয়া সেই মাথার খুলির সিটি স্ক্যান দুটো মিলিয়ে দেখে পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্টের ক্যারোলিন উইলকিনসন। দুইটা ছবি একটা আরেকটার উপর রেখে দেখে যে মাথার উপরিভাগের কপালের অংশটা একদম হুবহু মিলে যাচ্ছে, তারপর চোখ নাকের অংশ এবং দাঁতের পাটি জায়গাটাও মিলে গেছে, সবশেষে চিবুক আর মুখের নিচের অংশটাও মিলে যায়। তার মানে এখন বুঝতে আর বাকি নেই যে এই কাঁটা মাথার খুলিটা জেফ্রি হাওয়ারই। নিখোঁজ জেফ্রি এখন মৃত, কোন এক মানুষরূপী পিশাচ তাকে নির্মমভাবে হত্যা করেছে, মৃতদেহ টুকরো টুকরো করে কেটে এক এক জায়গায় ফেলে দিয়ে রেখেছে। সবশেষে 2009 সালের 23 এপ্রিল নিশ্চিত হওয়া যায় যে উইডহ্যাম স্টেটের আশেপাশে যে পাঁচটা মৃতদেহের কাটা অংশ পাওয়া গিয়েছিল সেটা জেফ্রির, এবং এই মার্ডারের দায়ে জেফ্রির পুরনো বন্ধু আর বিজনেস পার্টনার স্টিফেন মার্শাল আর তার প্রেমিকা সারা বুশকে রিমান্ডে নেওয়া হয়। যেহেতু জেফ্রির সাথে অনেক আগে থেকেই বাড়ি ভাড়া নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল আর জেফ্রির বাড়িতে তার বেডরুমে আর বাথরুমে যে রক্তের দাগ দেখা যায় তাতে নিশ্চিত যে স্টিফেন মার্শাল আর তার প্রেমিকা সারা বুশি এই খুনের সাথে জড়িত। জেফ্রি মারা গেলে সবচেয়ে বেশি লাভবান হবে তারাই, কারণ জেফ্রি একাই বাড়িতে থাকত, তার স্ত্রীর সাথে তার কোনো যোগাযোগ ছিল না। আর সেই মুহূর্তে তার বাড়িতে স্টিফেন আর সারা এসে থাকায় জেফ্রির কিছু হলে তার বাড়িটা স্টিফেন আর তার প্রেমিকারই পেয়ে যাওয়ার কথা, আর এজন্যই হয়তো তারা জেফ্রিকে নির্মমভাবে মেরে ফেলে তার লাশ টুকরো টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। মাথা কেটে সেখান থেকে চোখ মুখ আর নাক এমনভাবে উপড়ে ফেলেছিল যেন আর কোনোভাবেই কেউ বুঝতে না পারে এটা কার লাশ, কারণ যতদিন জেফ্রি নিখোঁজ হয়ে থাকবে ততদিন তারা জেফ্রির বাড়িতে নিশ্চিন্তে বসবাস করতে পারবে। ফরেন্সিক সায়েন্স সার্ভিসে রে পামার মৃতদেহ আর সে সবুজ ব্যাগ থেকে পাওয়া সবকিছু ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখছিল স্টিফেনের বিরুদ্ধে আরো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। সবুজ ব্যাগের ভেতরে নীল প্লাস্টিকটি যে স্কচ টেপ দিয়ে মোড়ানো ছিল সেই টেপটি ভালো করে পরীক্ষা করে দেখে লাশের কাটা অংশে প্লাস্টিকে মোড়ানোর জন্য যে স্কচ টেপ ব্যবহার করা হয়েছিল সেই স্কচ টেপে আলাদা কিছু নীল রঙের ফাইবার লেগে আছে, তবে এই ফাইবারগুলো এতই ক্ষুদ্র যে সাধারণ চোখে দেখা সম্ভব না। এবার আরেকটি ফরেন্সিক টিম জেফ্রির বাড়িতে যায় সেই ফাইবার ম্যাচ করার জন্য, আসলে কোথা থেকে সেই ফাইবার এসেছে সেটা বের করবার জন্য। জেফ্রির বাড়িতে গিয়ে দেখা যায় স্কচ টেপ থেকে পাওয়া নীল রঙের ফাইবারের সাথে জেফ্রির বিছানার ম্যাট্রেসের ফাইবারের মিল রয়েছে। আর শুধু তাই না, জেফ্রির মৃতদেহের আরেকটি কাটা অংশে যে স্কচ টেপ ব্যবহার করা হয়েছিল সেটিতে সবুজ রঙের আরো কিছু ক্ষুদ্র ফাইবার পাওয়া যায় যেটা আসলে স্টিফেন মার্শালের টি শার্টের ফাইবার। সাধারণত কোনো মৃতদেহ এভাবে কাটা হলে খুনির আনাড়ি ভাব বোঝা যায়, কারণ একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করা খুব সহজ না। ছুরি যখনই মাংস ভেদ করে হাড়ে আসে তখন আরো কঠিন হয়ে পড়ে, হাড় ঠিক মতো কাটতে না পাওয়ায় হাড় ভেঙে যায়। কিন্তু জেফ্রির সময় এমনটা দেখা যায়নি, তার খুনি খুব নিখুঁত ভাবে তার অঙ্গ উচ্ছেদ করেছে যেন সে কাজে খুব এক্সপার্ট। স্টিফেন মার্শাল জেফ্রির সাথে যে রেস্টুরেন্টে শেফের কাজ করত তার মানে বলাই বাহুল্য যে মাংস আর হাড় কিভাবে কাটতে হয় এটা তার খুব ভালো জানা ছিল। 2009 সালের পহেলা মেতে স্টিফেন মার্শাল আর তার প্রেমিকা সারা বুশকে স্টিভেনেজ ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হয়। সেখানে শুনানি শেষে কোনো রায় দেওয়া হয় না, তাদের আবার আটকে রাখা হয় জেলে। 2010 সালের জানুয়ারিতে তাদের ট্রায়াল শুরু হয়। সেন্ট অ্যালবান্স ক্রাউন কোর্টে স্টিফেন মার্শাল জেফ্রি হাওকে খুন আর অঙ্গচ্ছেদ করার দায় স্বীকার করে নেয়। তবে স্টিফেন বলে খুন করার সব পরিকল্পনা নাকি তার প্রেমিকা সারার করা, এমনকি সে নিজে জেফ্রিকে খুনও করেনি, তার প্রেমিকা সারাই নাকি তাকে খুন করে, সে শুধু লাশের অঙ্গচ্ছেদ করে। আবার অন্যদিকে সারা বুশ বলে সে নাকি এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই জড়িত ছিল না, সব তার প্রেমিক স্টিফেনের কাজ। 29 জানুয়ারি স্টিফেন আবারও স্বীকারোক্তি দেয়। পরবর্তীতে 1 ফেব্রুয়ারিতে সারাও কোর্টে স্বীকারোক্তি দেয় এবং কোর্টে তাদের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কোর্টে আরো বেরিয়ে আসে স্টিফেন মার্শালের আগের কিছু ক্রিমিনাল রেকর্ডের কথা। সে 1995 সাল থেকে 1998 সালের মধ্যে আরো বেশ কিছু লাশ অঙ্গচ্ছেদ করেছে, তখন সে নাইট ক্লাবের ওয়ুমেন হিসেবে কাজ করত, তবে এই ব্যাপারে সে আর কোনো ডিটেল দিতে রাজি হয়নি। মানুষ বড়ই অদ্ভুত, কেউ কেউ খুব ভালো, আবার কেউ কেউ স্টিফেন আর সারার মতোই নির্মম নিষ্ঠুর। সামান্য বাড়ি ভাড়া বাঁচানোর জন্য একটা মানুষ খুন করার মতো ভয়ঙ্কর কাজ করতেও তারা ভয় পায় না, নিজের স্বার্থের কাছে অন্যের জীবনও অনেক তুচ্ছ। এভাবেই আমাদের মাঝে ভালো মানুষের রূপ ধারণ করে চলাফেরা করে কিছু নিষ্ঠুর মানুষেরা।
এতক্ষণ ধরে কোয়াশা এক্স ফাইলে শুনছিলেন দ্য রিয়েল জিগসো মার্ডারার। আজ এই মুহূর্তে শেষ হয়ে গেল আর সময় হয়ে গেছে আমাদের কোয়াশার দ্বিতীয় গল্পে যাবার। আজকের গল্পটি বা কাহিনীটি আপনাদের জন্য লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্ত। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব। আপনি আছেন কোয়াশায় আজ শারমিনের সঙ্গে আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
সবারই ডাক দে, মাঠে দে তুক।
জি স্যার।
আর নতুন যারা আইছে ওদেরও খবর দে।
জি দিতাছি স্যার।
এই ওঠ ওঠ, স্যার ডাকতাছে তো, ওঠ। আলামিন আলামিন ওঠ।
আলামিন, কিরে তোর কি শরীর খারাপ? দেহি শহরে তো গা পুজা যেতেছে। আচ্ছা যাক, তুই শুয়ে থাক, আমি স্যাররে কইতাছি।
আমার আইসিল, আমি থাকবো না। মা
কি কসে গুলা, তোর মায়ের খবর দিব?
বাঁচবো না, আমি আর বাঁচবো না।
আচ্ছা তুই শুয়ে থাক, আমি স্যাররে কইতাছি। একটু এই দিকে আইসেন।
এই একটাও নিজের জায়গা থেকে লড়বি না, আজকের মধ্যে স্যাপটা শেষ করবি। চল কি
স্যার, আলামিনের অবস্থা ভালো না, ওর গা তো পুড়ে যেতেছে, কি জানা বলতাবল কইতেছে।
বুঝছি, আমার ঘরের বিছানার পাশে একটা লাল বাক্স আছে, ওইটার মধ্যে একটা শিশিতে ওষুধ আছে, ওইটা থেকে এক চামচ ওষুধ লইয়া ওরে খাওয়ায় দে, ভালো হয়ে যাব।
জি আচ্ছা, কিন্তু ইয়ে মানে স্যার, ওর মায়ের যদি একবার
সাদিক, বেশি বুঝবি না, যা করতে কইছি তাই কর।
জি আচ্ছা স্যার।
খুব ছোট্ট একটা উপজেলা এই এলাকার এবং আশেপাশের আরো দু একটা এলাকার বেশ প্রসিদ্ধ বোর্ডিং স্কুল এটি। বহু পুরনো এই বোর্ডিং স্কুলে বহু দূর থেকে ছেলেমেয়েরা পড়তে আসে, বিরাট জমির উপর এই স্কুলটি। এখানে মেয়েদের জন্য আলাদা সব ব্যবস্থা, ছেলেদের জন্য আলাদা। এই বোর্ডিং স্কুলটির ভেতরে বিশাল থেকে শুরু করে সব রকম ব্যবস্থাই আছে। আরো যা আছে তাহলে এই বোর্ডিং স্কুলকে ঘিরে নানা ধরনের গল্প, না ঠিক গল্প না, গল্পের মধ্যে একটা মিথ্যা মিথ্যা ভাব থাকে। কিন্তু এই বোর্ডিং স্কুলকে ঘিরে যেসব ঘটনা আছে সেগুলো মানুষ মনে প্রাণে বিশ্বাস করে। সবচেয়ে প্রচলিত কথা হলো, প্রতি বছর নাকি দুই একটা ছেলে মেয়েকে নিয়ে যায়, কে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, সে সব এক রহস্য। সেসব ঘটনার সম্মুখীন আমরাও আজ হব। জহির এই বোর্ডিং স্কুলের হর্তাকর্তা, প্রায় 50 বছর ধরে সে এখানকার সব দায়িত্ব পালন করছে। জহিরের বয়স প্রায় 70-এর কাছাকাছি। এই স্কুলের প্রত্যেকটা বালুকণা তার পরিচিত। জহিরের চোখের মধ্যে তাকালে একটা গভীরতা খুঁজে পাওয়া যায়, যেন এই চোখ দুটো কত কিছু দেখেছে, কত কিছু জানে। আসলেই জানে, সে এমন কিছু জানে যা হয়তো আর কেউ জানে না। কিন্তু বছরের পর বছর এই স্কুলটাকে আগলে রাখার জন্য জহির সবকিছু জেনেও ধামাচাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা করেই চলেছে। কিন্তু এর শেষ কোথায়?
কিরে ঘুমাইছ সব? সাদিক, এ সাদিক।
জি স্যার।
দরজাটা খোল।
আসেন স্যার, আসেন।
আর জ্বর কমছে?
কমছে স্যার, দুপুরে একবার ওই ওষুধটা খাওয়াইছি, রাইতে আরেকবার দেব।
না, রাইতে আর দেওয়ানোর দরকার নাই, বেশি দিলে সমস্যা। তুই ওই ওষুধের শিশিটা জানলা দিয়ে ফালাই দে।
ফালাই দেবো স্যার।
হ্যাঁ, যা করতে কইছি তাই কর, যা ফালা দে, দে দে দে।
জি স্যার, দিতাছি।
শুয়ে পর, আসন, ওরে আলাদা শোয়াবি, আইজ রাইতে অন্যকে কেউ শুবি না।
জি আচ্ছা স্যার।
হারিকেনটা নিয়ে ভাই এসো।
ওর তো রাইতে ডর করে, চিল্লায় ওঠে, আলোটা নেড়ে থাক।
কোনো দরকার নাই, আলো থাকলে ঘুম হইব না, আলোটা নিয়ে ভাই দে, ওই আইজকে শান্তির ঘুম ঘুমাইব।
জি স্যার।
না আমি যাবো না, না
ওঠ চল চল,
না আমার ছেড়ে দে বাবা, পাগল
পোড়া লাগবো তো চল
চল চল তো চল, আমার আমি যাবো না যাবো না,
আমি যাবো না,
ওকে ওকে কই আসো বাসাও বাসাও, আরে নিয়ে গেল আমি নিয়ে যেতেছে ওই আলামিন, ওই আলামিন কই যাস, ওই ওর তোরা ওর সাথে খবর দে, হায় হায় আলামিন নিয়ে গেল, নিয়ে গেল তো ওর তোরা,
এই দৃশ্য এই বোর্ডিং স্কুলে সবাই আগেও দেখেছে, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। তারা সবাই আলামিনের পেছনে পেছনে ঘর থেকে বের হলো। গভীর রাত হওয়ায় খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে একটা কালো ছায়া মূর্তি আলামিনকে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে এতটুকু সবাই দেখল। স্কুল মাঠের একেবারে শেষ একটা প্রান্ত আছে, সেটার পাশে ছোট্ট একটা ঘাট আছে, আলামিনকে টানতে টানতে সেখানে নিয়ে গেল। দূর থেকে সবাই দেখছে সেখানে একটা অগ্নিকুণ্ড, আলামিনকে নিয়ে গিয়ে সেই অগ্নিকুণ্ডের মাঝখানে ফেলে দিয়ে একটা বাদুর হয়ে উড়ে গেল ছায়ামূর্তিটা। আলামিনের আর্তনাদে আশেপাশের গাছ পাখিরা সব আঁতকে উঠল, এদিকে ছাত্রছাত্রীরা সবাই স্তব্ধ হয়ে গেছে, তাদের চোখের সামনে এক পলকে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল, অথচ কারো মুখ থেকে একটা শব্দ বের হল না। জহিরও সেখানেই ছিল, এই দৃশ্য যেন তার বহু পরিচিত, কিন্তু যতবারই দেখে ততবারই সে আঁতকে ওঠে, সবাই তখন স্তব্ধ। জহির তার রুমে ফিরে এল, এদিকে ভোর হয়ে গেছে, সবাই যার যার মতন রুমে চলে গেল, যেন কিছুই হয়নি, যেন এমনটা হওয়ারই ছিল।
সাদিক শোন।
জি স্যার।
আলামিনের বাড়িতে একটা খবর পাঠা, কাইল রাত থেকে তার খুঁজে পাওয়া যাইতেছে না।
কিন্তু স্যার।
দেখ সাদিক, তুই 10 বছর থেকে এখানে আসোস, তুই তো সবই জানোস, এইখানে সবার চাইতে আমি তোরে বিশ্বাসও করি বেশি, এসব কথা বাইরে ছড়াইলে স্কুলটারে আর ধৈর্য রাখতে পারম না।
বেহাদবি মাফ করবেন স্যার, কিন্তু এমনে কতদিন চলব?
দেখা যাক কি হয়, দুই এক দিনের তো স্কুল না এটা, অনেক অনেক বছরের পুরানা, এমনি তো আর সাইরা দেওয়ান যায় না, হাজাক নিশ্চয়ই কিছু না কিছু একটা হইব, একটু ধৈর্য ধর।
স্যার অনুমতি দিলে আর একটা কথা কইতাম।
ক,
কাল রাতে আপনি আইসা ওষুধটা ফালাই দিতে কইলেন কে? ওইগুলান তো আমি আলামিনের বিছানার পাশে তুইছিলাম, ওইগুলান থাকলে মনে হয় এমন হইত না।
আমি আইছিলাম কি কস তুই, আমি তো কাল এদিক দিয়ে আসিই নাই।
কি কন স্যার, ঘরে সব ভাই আছিল, আপনি আইয়া সববার সামনে কইলেন ওষুধটা ভালো না, তাই জানলা দিয়ে ফালা দিতে।
হায় রে, আচ্ছা পায়ের দিকে তাকাইছিলি?
না স্যার, আন্ধারে তো অত কিছু দেখি নাই।
ওটা আমি আসিলাম না রে, ওই জিনিসটাই আমার বেশ ধরে আইছিল। শোন, এরপর কোনদিন রাইতে কেউ আইলে পায়ের দিকে আগে তাকাইবি।
জি আচ্ছা স্যার।
আর আলামিনের বাড়িতে খবর পাঠা তাড়াতাড়ি।
পাঠাইতেছি স্যার। জি আচ্ছা। যে আসবো
আসেন বসেন,
কালকের ঘটনা তো শুনছেনই, এসব কথা যেন বাইরে না যায়, স্যারের আদেশ। আর সন্ধ্যার পর কোনো মায়া মানুষ জানি ঘরের বাইরে না যায়, স্যারের কড়া হুকুম, আশেপাশের অবস্থা ভালো না।
আপা কি হয়েছে? আলামিন ভাইয়ের লাশটা কি পাইছিল?
শুনতে থেকে এসব কু কথা কখন লাগবো না, বলতে ভাই যা।
আমি কই কি আপা, এইসব নিয়ে চুপ থাকলে হইব না, ওই জিনিসটারে পরস্পরণ লাগবো।
স্যারের তো আমি কইছি, বছরে বছরে জোয়ান পোলাপান নিয়ে যায়, এইসব কথা কি ছাপায় রাখা যায়? শক্ত কইরা স্কুলটা বাইন্দা নিতে কইছি।
আবার কন, রাইতে খুব ডর লাগে, মাঝে মধ্যে গায়ে কাটা দিয়ে ওঠে।
কাল একবার কথা কো, তুই যা ঘরে যা, এই সাইজের বেলা চুল সাইরা বাইরে থাকিস না, যা।
মনি,
আরে কি হইল?
বাতাস উঠছে, জ্বর আইব মনে হয়।
আসুক, তুই ঘুমা।
আরে বাইরে কাপড় গুলা আছে তো, উডান লাগবো না?
আরে থাক তো,
মরণের ঘুম ঘুমাইছস, আমি একলাই যাই।
আরে
তুই ওই দিকে কই যাস? বাতাস উঠছে তো, ওই জু
টিকা দাও, কি বাইর হইছে
এত রাইতে? আবার কি বাইর হইব? তুই আয় এদিকে,
আসো না।
না, এত রাইতে ওইদিকে যাব না। জুই, তুইও যাবি না, কথা শুন, এদিকে
এইসব কেমনে হইল? আমি না সাদিককে দিয়ে খবর পাঠাইছিলাম যে কেউ যেন রাইতে বাইর না হয়।
কেউই তো বাইর হয় নাই, আমি সব দেখে শুনে সবাই রে কইয়া শুইছি। হঠাৎ শুনি চিল্লানির শব্দ, বাইরিয়া দেখি মায়াডারে একরে আসমানে উড়াইয়া আসার মারছে।
আমারে ডাকছিল একবার, কইতেছে বাইরে নাকি বাতাস উঠছে, কাপড় গুলান তুইলা আনা লাগবো।
বাতাস আবার কি, বাইরে তো কোনো বাতাস হয় নাই। আমি 100 বার কইছি কোন ডাকে কান না দিতে, এগুলান কু ডাক। দেখেন তো ওর জ্ঞান ফেললো নাকি।
সুমাইয়া, ও সুমাইয়া।
ও মা গো, ওই বাবা, দেখলাম আমি, কি দেখলাম?
কি দেখছেন?
এত লম্বা চুল, এক পাতা ওই মাদের ওই পারে, পুরা মাদে চুল বিছায়া দাঁড়ায় আছে, একটা পাও দিছে গাটের উপরে, আর একটা আমাকে ঘরে
শান্ত হন, ওর দিকে একটু খেয়াল রাখেন, আর এই তাবিজ চালন হাতে বাইন্দা দিয়েন।
রহিমা বোর্ডিং স্কুলে মেয়েদের দেখাশোনা করে। ছেলেদের আর মেয়েদের দুটো বিল্ডিং এর মাঝখানে একটা বুক সমান দেয়াল আছে, দেয়ালের মাঝে একটা গেট আছে, সেটা দিয়ে আসা যাওয়া করা যায়। এই বোর্ডিং স্কুলে বেশ কিছু ছোট ছোট বাচ্চাও থাকে, তবে যুবতী ছেলে মেয়ে বেশি। জহির যে সবাইকে নিয়ে চিন্তা করে না তা না, কিন্তু সে জানে যে এর কোনো সমাধান নেই। সে অনেক চেষ্টা করেছে, পারেনি। সামান্য কিছু তাবিজ কবজ কিংবা পানি পড়া দিয়ে এই জিনিস আটকে রাখা সম্ভব নয়। জহির অনেকবার এই জায়গা থেকে স্কুলটাকে সরানোর চেষ্টাও করেছে, কিন্তু এত বড় জায়গা কোথাও পায়নি। এই জায়গাটা জহিরের পৈতৃক সম্পত্তি, তার আগে তার বাবা স্কুলে দেখাশোনা করত, তারপর সেই দায়িত্ব নিয়েছে। তার বাবার মুখে জহির এসব কথা অনেক শুনেছে। সেও কোনো সমাধান দিয়ে যেতে পারেনি। এর সমাধান আছে কিনা সেই তল জহির আজও পায়নি। তবে এর শুরু হয়েছিল কিভাবে তা জহির ঠিক জানে, কিন্তু কাউকে বলেনি। দিনের পর দিন পৈশাচিক কথা বেড়েই চলেছে। এতগুলো বছরে কতগুলো তরতাজা প্রাণ যে চোখের সামনে জ্বলে পুড়ে খাক হয়ে গেছে তা শুধু দুঃস্বপ্নেই সম্ভব। এই দুঃস্বপ্ন যে জহিরকেও মাঝরাতে শিহরিত করে না তা নয়, মাঝে মাঝে জহির বুঝতেই পারে না এসব স্বপ্ন নাকি বাস্তব। তার কেবলই মনে হয় স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি কোন এক রহস্যময় জগৎ ঘিরে রেখেছে তাকে।
কে? সাদিক? কে রে ওইখানে?
আমি সাদিক, আমি আইছি।
ও তুই কি চাস? এই জায়গা আমার বাপের।
তার আগে জায়গা আমার। এইখানে দেখে যা, তোর বাপ রেখেছি, তোরও খামু।
পরে আমি শ্বাস করে এই সারমু কি মনে করছো? শুন,
একটা করে সবগুলো নিয়ে যাবো।
আর বেশি দিন না, তুই কিছুই কর বা পারবি না।
আমি পারব না, কিছুই করতে পারব না।
স্যার, স্যার, আমারে স্যার, স্যার।
স্যার, এখন কেমন বোধ করতেছেন স্যার? না না স্যার, উইটেন না, উইটেন না, আপনি উইটেন না, আপনি শুয়ে থাকেন। কিছু লাগবো
না? কিছু লাগবো না।
ডাক্তার সাহেব আইছিল, আপনার কোমরের হাড্ডিটাতে ভালোই চোট লাগছে। আপনার কটা দিন হাঁটা চলা করা নিষেধ করছে।
আমি হাঁটা চলা না করলে হইব না, আমার উঠতেই হইব। বহুত কিছু করুন বাকি।
কি করবেন?
সুমাইয়ার খবর নিছোস?
লইছি, খবর ভালো না।
কেন?
ওর উপরে বলে ভর করছে, খালি উল্টা পাল্টা বকতেছে, আশেপাশে কেউ যাইতে পারতেছে না।
তাবিজটা কি করছে?
তাবিজটা তো হাতে বান্ধাই আছিল, কালকে তা নাকি নাই, ফুলা ফালাই দিছে।
আমার উঠতেই হইব।
আপনি ওইটা কি করবেন?
আমারই কিছু করতে হইব রে
স্যার। ছোট কাল থেকে আপনার হাতে বড় হয়েছি, আপনি যা যা শিখাইছেন সবই শিখছি। আপনি আমার খুঁয়ে দেন, আমি পাব
না রে। তুই পারবি না, এ তোর কাম না। যা করার আমি করব। তুই একটা কাম কর।
জি স্যার, কম।
তুই হরিদাসের একটু খবর দে।
হরি কাকা? কিন্তু উনি কি এখানে আইব?
আইব, আমার কথা কইস যাইয়া। রাগের চেয়েও বড় সত্য হইল মানুষ, মানুষের উপকারে মানুষ আইবই। আমি তো করে এইটাই শিখাইছি, হরিদাস আমার বন্ধু, আমি কইলেও না আইয়া পারবো না।
জি আচ্ছা।
আর শোন, বেলা দুপুরের আগেই যাবি, আবার ভর দুপুরের আগে ফিরে আসবি, ভর দুপুর যেন না হয়। আর যাইতে যাইতে পিছন ফিরে তাকাবি না, যেই ডাকুক কিছুতেই থামবি না।
জি আচ্ছা, আমি আসি।
হরি কাকা! ও হরি কাকা, বাড়িতে আছেন নাকি?
কেডায়?
আমি সাদিক।
সাদিক কে?
আমি ওই বোর্ডিং স্কুল থেকে আইছি।
জহির পাঠাইছে?
জি।
আমি জানতাম একদিন আসা লাগবই, অনেকদিন আগেই কইছিলাম।
জি, আপনারা আমার লোক একটু যাইতে কইছে, স্যারের শরীরটা ভালো নাই।
কি হইছে?
কাইল রাইতে ধরছিল, আসার দিয়া উঠানোর মধ্যে ফেলে দিছে। ডাক্তার কইছে হাঁটাহাঁটি করা বারণ, নাইলে সে নিজে আইতো।
আচ্ছা ঠিক আছে, তুমি যাও।
আপনি যাইবেন না?
যামু, বইলেই তো আর যাওয়া হইব না, বহুত ব্যাপার আছে। তুমি আগাও, আমি আইতাছি।
আপনি কখন যাবেন? আমি কি এমনিতে
বুড়া হইছি, কিন্তু এখনো তোমাগোর চাইতে বেশি বল আছে শৈলে। তুমি যাও, আমি যাম।
জি আচ্ছা।
আহ,
তার বিছানায় পড়ে আছে, পায়ে ডেরে নিয়ে তো বিপদই হইল।
বাবা আসবো,
আগে দরে কামু।
কি অবস্থা?
দিদি আয়, হাতের কাছে আয়, আয়। এই রহিমা, রহিমা তো হাতে দড়িটা খুললা দি, ওর আগে খামু। দে দে দে
দে করুম, এই অবস্থাই করতেছে, সন্ধ্যা হইলেই মারে। বহুত কষ্টে হাত পায়ে বান্ধন দিছি, নাহলে পারা যাইতেছিল না। স্যারের কাছে গেছিলাম, কইলাম সুমায়ের বাড়িতে একবার খবর পাঠানোর কথা, হ্যাঁ তো খবরও পাঠাইতে দিতেছে না।
আরে বাড়ির লোকের খবর পাঠায় কি হইব, অবস্থা দেখছেন না? বাড়ির লোক আইলে আরো কেসাল বাড়ব।
তাইলে এমনি করেই থাকবো কতক্ষণ?
বর্ষা রাখে একটা না একটা ব্যবস্থা হইবই।
খালি বর্ষা রাখলে হইব নাকি? আমাকে নিজে করো তো কিছু করণ লাগবো।
সারবি না? না
আল্লাহ,
সারবি না তুই আমারে?
আল্লাহ রে
খারা
হইতাছে বোন।
না না না, খবরদার খবরদার, কাছে আইস না, আসলেই কামু। আর বাসুম না।
জহির, ও জহির,
কাকা আসছেন? আসেন আসেন।
কই রে জহির, কই?
যে আসেন, এইদিক দিয়ে আসেন। কাকা আপনার শরীরটা কাটা দিয়ে উঠছে যে।
ওটা কিছু না, তুমি চলো।
স্যার, স্যার আসবো?
কে রে সাদিক?
জি স্যার, ওই হরি কাকা আইছে।
কি রে জহির, তোরে কি অবস্থা?
আয় বস।
কতদিন পরে দেখা, তুই তো কোনো খোঁজ খবরই রাখুস না রে বন্ধু।
কে বলছে খোঁজ রাখি না, খোঁজ তো রাখি।
বাদ দে বাদ দে এইসব, আমাকে তোর দরকার তাইলে পড়লই।
আর বাড়া যাচ্ছে না রে, আমার অবস্থা তো দেখতেছিস।
আচ্ছা সাদিক, তুমি একটু বাইরে যাও তো, জহিরের লগে আমার একটু কথা আছে।
জি আচ্ছা।
ওই কি করবি এখন? তোরে তো অনেক আগেই কইছিলাম জায়গাটা সাইডা দে।
জায়গাটা আমি সারুম না।
তোর এই জেদের কারণে কতগুলা নিষ্পাপ পোলাপান মরছে তোর খবর আছে? তোরে কেমনে বুঝায়, খারাপ শক্তি যত দিন যায় ততই শক্তিশালী হয়, ওর শক্তির সাথে আমার কুলাই ওঠা যাইব না।
না গেলে আমি সব পোলাপান রে পাঠাই দিব, কিন্তু এই জায়গা সাইডা আমি কোথাও যাবো না, আমি একলাই থাকুম।
সব যাই নাও, তুই না জানার ভান করলে হয় না। ও এখানে কাউরেই থাকতে দিব না।
এসব শোনার জন্য আমি তোরে ডাকি নাই, খুব ভালো কইরা জানিস আমি কেন তোরে ডাকছি, আমার ওই ব্যবস্থাটা কইরা দে।
না রে জহির, আমি সেটা করতে পারি না, এতে তোর মরণও হইতে পারে।
এমনে বাইসা থাকার সে কি একবার চেষ্টা কইরা মরে যাওয়ান ভালো না?
আমি তো তোরে কইলামই, যত দিন গেছে এর শক্তি ততই বাড়ছে, এখন কোনো কিছুতেই ওর লগে কুলায় ওঠা সম্ভব না। আর আমি যদ্দূর জানি এইখানে একজন না, অনেকজন আছে।
আমার একবার চেষ্টা করতে দে, আমার মনের শান্তির জন্য হইলেও দে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন তোর শরীরের যে অবস্থা, এই অবস্থায় এইসব হইব না। তুই আগে সুস্থ হ, 15 দিন পর ঘোর অমাবস্যা, সেই দিনই সঠিক দিন, এর মধ্যে তুই সুস্থ হয়ে যাবি।
ঠিক আছে, ওই পাশে একটা মাইয়ার উপর বর করছে, অবস্থা বেশি ভালো না, আমার তো ওঠাও সম্ভব হইতেছে না, তুই যাওয়ার সময় এক নজর দেখা যা।
আচ্ছা আচ্ছা, আমি দেখা যাইতেছি, তুই রেস্ট নে, চিন্তা করিস না। আসবো।
তোরা সব ভেতরে যা, যা যা। জি আসেন।
এই মাইয়াটা কই?
ওই ঘরে।
হ্যাঁ, লগে দেখা করাটা দরকার, একটু ব্যবস্থা করুন যাই কি।
অন অবস্থা ভালো না, গায়ের কাপড় চোপড় রাখতেছে না, এই অবস্থায় পুরুষ মানুষ যাওয়া যাইব না, যা করার এইখান থেকে করেন।
ও তো আমার মাইয়ার মতো, মানুষের জীবনের চাইতে আর কিছু কি বড় হইল বলো মা, আমার একবার যাইতে দাও। আমারে তুমি চেনো না মা, তাই এই কথা কইতাছ, আমারে ঘরের দরজাটা একটু দেখাইয়া দাও।
ওই যে ওই দিকে।
আমি যাও
না, কিছুতেই না।
যাবি না, যাইতে তোর হইবই।
বুঝাতি খুব জোর আছে,
ভালোই ভালোই কইতাছি যা, এখনো সময় আছে, নাইলে আমি কি করতে পারি তুই ভালো কইরাই জানোস।
কি করবি তুই, কি করবি বল? কিচ্ছু না, তুই কিচ্ছু করতে পারবি না, একটা একটা কইরা খায়া বলাম আমি, একটা একটা কইরা।
মা আমি আইছি, এই নে তো মা, জলটা একটু মুখে দে তো, নে নে।
এত সহজ না হরিদাস, জীবন বাঁচাইতে চাইলে পালা, পালা এখান থেকে পালা, যা যা চলে যা।
মারোহি মা, একটু আসেন তো এদিকে জলদি।
জিকন,
এই এই নাও মায়ের পা ধোয়া জল, এই জলটা ওর মাথা দিয়া পুরো শরীরে ঢাইলা দাও।
কিন্তু
মারে পানিটা ছিটাইয়া দাও, মাইয়া ডারে নাইলে বাঁচানো মুশকিল হইয়া যাইব।
আসবি না, আসবি না, খবরদার খবরদার, ওই মা আসবি না, ধরে আগে খাম, যাই খান থেকে যা, না না দিস না, দিস না বললাম।
বাকি পানিটা একটা বালতিতে ঢাইলা মিশাইয়া দাও, মাইয়া ডারে ভালো কইরা স্নান করাও, আর শোনো পানি ওই ঘাটের তে আনবা না, টিউবওয়েল সাইড পাবাইর করবা।
জি আচ্ছা।
আর এই নাও শুকনা ফুলটা তাবিজের মতো করে হাতে বাইন্দা দিও, উপরওয়ালার উপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই মুখ ফিরা চাইবেন।
জি আল্লাহ ভরসা।
আমি আজ আসি তাইলে, কোনো সমস্যা হইলে আমার একটা খবর পাঠায়ো।
জি আচ্ছা।
এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার কাহিনীর প্রথম পর্ব, যেখানে আমরা দেখেছি যে একটি বোর্ডিং স্কুল রয়েছে একটি শ্মশানের উপরে।
তৈরি করা হয়েছিল, যেটা নিয়ে বেশ লম্বা কাহিনী রয়েছে, যার বেশ খানিকটা আমরা শুনেও ফেলেছি ইতিমধ্যে, যে জহির নামে একটি লোক যে কিনা মালিকের বোর্ডিং স্কুল, এবং বোর্ডিং স্কুলটি দুটো ভাগে ভাগ করা, এক মাঝখানে একটি দেয়াল তোলা, ওই পাশে রয়েছে ছেলেদের, ওই পাশে মেয়েদের। যেসব ঘটনাগুলো ঘটে গেছে সেটার পুনরাবৃত্তি আর করছি না, আমি চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বে। দেখি আর কি লোমহর্ষক দৃশ্য অপেক্ষা করছে আমাদের জন্য দ্বিতীয় পর্বে। চলুন তাহলে শুরু করি দ্বিতীয় পর্ব, তারপর আবার ফিরছি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন, আপনি আছেন কুয়াশায় শারমিনের সঙ্গে। ঘটনার কিছুটা হয়তো আমরা আজ করতে পারছি, কিন্তু শেকর আমরা এখনো জানি না। ভয়ঙ্কর একটা ছায়া ঢেকে আছে বোর্ডিং স্কুলটা, চোখের সামনে ঘটে যাচ্ছে এমন সব ঘটনা যা মনে পড়লেও মানুষের বুক কেঁপে ওঠে। এই স্কুলের আশেপাশে দিয়ে ভুলেও কেউ রাতে যাওয়া আসা করে না, অন্য পথ দিয়ে যায়। আমাদের মতো এলাকার অনেকেই জানে এই স্কুলে একটা কিছু আছে, কেউ কেউ মনে করে নিশ্চয় প্রেতাত্মা গোছের কিছু, কেউ ভাবে অশুভ কিছু। কিন্তু এলাকার যারা বয়স্ক মানুষ তাদের কেউ কেউ জানে শেকর কোথায়। আজ থেকে প্রায় 150 বছর আগের কথা, আজ যেখানে বোর্ডিং স্কুল গড়ে উঠেছে ঠিক এই জায়গাটাই 150 বছর আগে এই এলাকার সবচেয়ে বড় শ্মশান ছিল। বহু দূর থেকে মরা পড়তে আসতো এই শ্মশানে, তখন থেকে জায়গাটাতে সন্ধ্যার পর কারোরই সাহস হতো না আসার। যুদ্ধের সময় জায়গা ধীরে ধীরে বসতি উঠে যায়। জহিরের দাদা জায়গাটা দখল করে নেয়, প্রথমে সে নিজে বাড়ি বানায়, কিন্তু পরপর তার 11টা ছেলে মেয়েকে পেটের ভেতরেই রক্ত চুষে খেয়ে ফেলে শ্মশানের অতৃপ্ত আত্মারা। তারা কিছুতেই তাদের জায়গা ছাড়তে রাজি নয়। জীবিত মানুষকে তাড়ানো সহজ, কারণ তাদের জীবনের ভয় থাকে, কিন্তু যার জীবনেরই ভয় নেই তাকে আর কিসের ভয় দেখাবে। ছেলে মেয়ে মারা যাবার পর জহিরের দাদা এখানে খুব একা হয়ে গেল, একা একা এখানে বসবাস করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। তাই সে সেখানে তার বোর্ডিং স্কুল করার সিদ্ধান্ত নিল। তার ছেলে মেয়ে যেহেতু হারিয়েছে, তাই সেখানে অশুভ কিছু ছায়া টিকবে না বলে বিশ্বাস করছিল সে। এরপর অশুভ আত্মার আর কি বা চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু স্কুল সে দেখে যেতে পারেনি। আর সে বোর্ডিং স্কুলের স্বপ্ন পূরণ করে তার ছেলে অর্থাৎ জহিরের বাবা। আর জহিরের বাবা চলে যাওয়ার পর জহিরের বাবার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। একদিন সকালে তার পোড়া লাশ পাওয়া গিয়েছিল স্কুলের পাশের ঘাটে, যে ঘাটে একসময় ভস্ম ভাসিয়ে দেওয়া হত। জহিরের চোখের সামনে আজও বাবার সে লাশের চেহারা ভেসে উঠলে সে আঁতকে ওঠে। সেদিন থেকে সে ভেবেই নিয়েছে এ শেষ দেখে ছাড়বে, কিন্তু আজও দেখতে পারেনি। দেখতে দেখতে 14 দিন পার হয়ে গেল, 14 দিন পর হরি এলো স্কুলে।
কইরে কেউ আসিস নাকি?
স্যার সবার পরীক্ষা নিতেছে, আপনি একটু বসেন, আমি তারে খবর দিয়ে আসি।
আচ্ছা, আমারে এক গ্লাস জল দে তো বাবা।
জি আমি পাঠিয়ে দিতেছি।
জহিরের শরীরের অবস্থা এখন কি?
স্যারের অবস্থা এখন তো একটু ভালো।
আচ্ছা
আপনি বসেন, আমি পানি পাঠিয়ে দিতেছি।
তোর না কাইল আসার কথা ছিল?
কাইল তো আসমুই, তোর সাথে জরুরি কিছু কথা সাইরানোর দরকার।
এইদিকে আয়। এই সাদিক, একটাও যদি পড়া বাদ দিয়ে এদিক সেদিক তাকাইছে কানে ধরে আমার কাছে নিয়ে আইবি।
জি স্যার।
চল
ক,
তোর শরীরের অবস্থাটা কি সেইটা আগে কো।
এই তো ভালো, এখন হাঁটতে চলতে পারতেছি।
আচ্ছা শোন, তোর আর আমার সম্পর্কের কথা এখনো কেউ জানে না, সবাই ভাবতাছে অনেকদিন পর আমাকে দেখা হইল, ঠিক কিনা?
হ্যাঁ ঠিক।
তুই ভুলেও কাউরে কইস নাই তো?
না কই নাই, তুই যেমনে যেমনে কইছস আমিও তেমনি করছি।
আমি কই কি, যেমনে চলতেছে কয়দিন চালায়া যা।
কিন্তু তুই তো কইছিলি ঠিক হয়ে যাইব, তা তো হইল না, আমি যা করার জলদি করতে চাই।
আরে শোন, এত তাড়াহুড়া করলে হয় না, আর কয়েকটা দিন সবুর কর। আমি তো আছি, আমি সব দেখতাছি, আর এখন তো প্রায় আওয়া যাওয়া করতাছি, কোনো সমস্যা নাই, আর মাত্র কয়েকটা দিন।
আচ্ছা, কিন্তু কামটা কিন্তু ওইতে হইব।
এইগুলা নিয়ে তুই কিছু ভাবিস না, আজ তাইলে যাই। যাওয়ার আগে ওই মায়াডারে একবার দেখা যাও, এরপরেই ওর পালা। সবাই মনে করব আমি তো ঝাড়ফুঁক করতাছি। আর শোন, যখন যারে কই তার খাওনের লগে এই গুড়া গুলা মিশায় দিস তো। আচ্ছা আমি তাইলে উড়ি, আমার আবার বোন পাইব, বহু দূরের তন, আমার এখনই ফিরতে হইব।
আচ্ছা যা, আল্লাহ ভরসা।
আরে সুকান্ত যে, তা কতক্ষণ?
এতদিন পরে এসে এমন খালি বাড়ি দেখতে ভালো লাগে মামা?
আর কইস না, গেছিলাম বন্ধুর ওইখানে।
কোন বন্ধু?
আরে জহিরের ওইখানে, ওর বোর্ডিং স্কুলে।
তুমি কেন মামা?
আরে সেই সব কথা পরে হইব। তুই হাত মুখ ধুইছস?
হ্যাঁ। ওসব নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি অনেক দূর হেঁটে এসছো। চলো ঘরে চলো, বিশ্রাম নেবে, রান্নার ব্যবস্থা হচ্ছে, খেতে খেতে জম্পেশ আড্ডা দেব।
হ হ চল চল।
রহিমা, জায়গা আছে নাকি?
আছে,
একটু বাইর হও।
এত রাইতে কোন সমস্যা হইল না তো?
নতুন কইরা আর কি সমস্যা হইব? মাইয়াটার খবর কি?
তেমন কোন উন্নতি নাই।
এই নাও, এই পানিটা ওরে খাওয়াই দাও।
পরা পানি তো আসিলই,
ওইগুলান দিয়ে কাম হইব না, এটা খাওয়াই দাও রে।
জি আচ্ছা।
আর শোনো, ওরে আলাদা ঘরে থাকতে দাও।
আমি কি থাকবো ওর লাগে?
চাইলেই থাকবার পারো, না থাকলেই ভালো। ওরই তো আইসিলই, এখন আর তেমন কিছু হইব না।
জি আচ্ছা।
আর কোনো কিছু হইলে আমারে খবর দিও।
জি আচ্ছা।
কেরে
আপা? ও আপা, রহিম আপা।
কেরে সুমাইয়া?
খোলো আপা, খোলো দরজাটা, খোলো।
কি রে সুমাইয়া, কি হয়েছে তোর? কান্দছিস কেন?
আমি তোমার কোনো ক্ষতি করুন না। চলো আপা, চলো আমার সাথে।
খারা, আমি তসবিটা লইয়া বাইর হই।
লাগবো না, কইলাম না তোমার কোনো ক্ষতি হইব না। চলো আপা, দেরি হইয়া যাইব না রে, আমার বেশি সময় বাকি নাই।
কি কইতাছো সেইগুলা, কিসের দেরি?
আসো আসো আমার লগে। ওই যে ওই দেখো রহিমা আপা, পুরা লাশটা দেখতে পাইতাছো?
আরে আল্লাহ, কেডা এটা!
চিনতে পারতাছো না রহিমা আপা? চিনতে পারতাছো না তুমি? তোমার সময় আপা, তোমার সুমাইয়ার লাশ।
সুমাইয়া,
ভয় পাইও না, আমি তোমার কোনো ক্ষতি করুম না। আমি জামুগা, খালি দুইটা কথা কইতে আসছি, এরপর মনিরে ধরব। পোলাপান গুলারে বাসায় রহিমা আপা, তোমার ঘরেই তোমার শত্রু, কাউরে সারবা না, কাউরে না। আমি যাই রহিমা আপা, আমি যাই।
এতটুকু বলার পর রহিমা নিজেকে ধরে রাখতে পারেনি, জ্ঞান হারিয়ে ফেলে। এভাবে সে ঠিক কতক্ষণ ছিল সে নিজেও জানে না। জ্ঞান ফেরার পর সে নিজেকে বিছানার উপর আবিষ্কার করল। উঠে এসে সুমাইয়া সুমাইয়া বলে চিৎকার শুরু করল। আশেপাশে সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। মনি তার কানের কাছে এসে বলল, সুমাইয়া আর নেই। ভোরবেলা তার ঝলসে যাওয়ার লাশ ঘাটের ধারে পাওয়া গেছে। রহিমা বেশ সাহসী মানুষ, কোনো কিছুতেই যেন তার ভয় নেই। কিন্তু এই কথা শোনার পর রহিমার শরীর হিম হয়ে এল, তার মুখ দিয়ে এক শুধু অস্পষ্ট গোঙানির মতো শব্দ শোনা গেল। আর কিছুই বলতে পারল না সে। এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে আছে সে, আর মনির হাতটা শক্ত করে ধরে আছে। কিছুতেই মনিকে সে ছাড়তে চাচ্ছে না। তার কানে শুধু একটা কথাই ভাসছে, এরপর মনির পালা। ঘরের শত্রু বড় শত্রু, এই কথা কোনো ভিত্তি খুঁজে পাচ্ছে না রহিমা। কিন্তু ভিত্তি অবশ্যই আছে, প্রত্যেকটা রহস্যের পেছনে আরো কত যে রহস্য আছে তা ধারণা করা কষ্টসাধ্য। হরিদাস আর জহিরের মাঝখানে এমন কোন গাঢ় রহস্য লুকিয়ে আছে যে রহস্যের এক চিলতেও ধারণা নেই কারোর কাছে। কি সেই রহস্য সেটা হয়তো আমরা জানব। আপাতত সাদিক হরিদাসের বাড়িতে গেছে তাকে খবর দিতে, সুমাইয়ার মৃত্যুর খবর। সুকান্ত সম্পর্কে হরিদাসের বলব, সবে মাত্র বাইরে থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। সাবজেক্টে নিশ্চয় ধরতে পারছেন, সাইকোলজি। সাইকোলজিতে পিএইচডি করেই ফিরেছে। ছোটবেলা থেকে অনেকটা সময় মামার কাছে থেকেছে, এই বোর্ডিং স্কুল নিয়ে নানা রকম কথা শুনেছে সে। সেসব নিয়েই মামার সাথে আলোচনা করছিল, আর এমন সময় সাদিক পৌঁছে সেখানে।
কাকা, হরি কাকা, ও হরি কাকা, বাড়িতে আছো নাকি?
আরে সাদিক, কি হয়েছে বাবা, তুমি এমন হাঁপাইতেছো কেন? আসো আসো, বসো।
না কাকা, বসার টাইম নেই গা, একটা খারাপ খবর আছে।
খারাপ খবর? কি হইলো আবার, জহিরের কিছু হয়েছে?
না স্যারের কিছু হয় নাই। ওই যে সুমাইয়া, আপনি পানি পড়া দিয়েছিলেন আজকে সকালে।
এত চেষ্টা করলাম, মাইয়া ডারে বাসাইতে পারলাম না। এক মিনিট এক মিনিট, কি হচ্ছে এসব, কি নিয়ে কথা হচ্ছে? মামা কেউ আর বাঁচাতে পারলাম না মানে? ও কিছু না, তুই থাক, আমার একটু যাওয়া লাগবে এখনই। যাওয়া লাগবো মানে? কোথায় যাচ্ছ, কে মারা গেছে? একটু আগে কইতেছিলি না স্কুলের কি খবর, এই হইল খবর। মাইয়া ডারে বাঁচানোর চেষ্টা করছিলাম, পারলাম না। চল বাবা।
জি চলেন।
দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো। আরে তুইও যাবি মানে? মাত্র আইসস কালকে জুয়ানপুলা, এইসবের মধ্যে যাওয়ানোর দরকার নাই, এমনিতেই তোর মরার বাড়িতে যাওয়া মানা।
ওফ মামা, আমি এখন আর ছোট নেই, আমি যাব বলেছি মানে আমি যাব। চলো।
আইসস এমনে আর চলে না, এইসব আর মায়না নেওয়া যাইতেছে না রে।
আরে তুই শান্ত হ, শান্ত হ, সব ঠিক হয়ে যাইব।
কেমনে ঠিক হইব?
আরে বাড়িতে খবর পাঠাইছস নাকি?
না, কইছি কাল থেকে পাওয়া যাইতেছে না।
মানে কি এসবে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এখানে?
এইডা গেডা
ভুইলা গেছস, যাবি তো, ছোট কালে দেখছিলি সুকান্ত।
ও সুকান্ত, বড় হইয়া গেছে দেখতাছি।
চাচা এসব কি হচ্ছে?
কি আর হবে বাবা, সেই যে শুরু হয়েছে আর তো শেষ হয় নাই। এই জানাজার ব্যবস্থা হয়েছে, তোমরা বসো বাবা, আমি আইতেছি।
এসব এখনো শেষ হয়নি মামা। না রে বাবা, এসবের শেষ যে কোথায় এটা তো আমিও জানি না, তাই একটা ব্যবস্থা হইবই।
ব্যবস্থা আবার কি হবে, এসব কুসংস্কার, নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে, যেখানে সমস্যা সেখানেই সমাধান।
তোরা শহরে থাকছোস, বড় হইছোস, এই সব বুঝবি না, মাথাও ঘামাইস না। চল।
সেদিন জানাজা শেষ করে জহিরের সাথে আরো কিছু আলোচনা হলো। পুরো ব্যাপারটা সুকান্তকে ভাবিয়ে তুলেছে। হরি আর জহিরের কথোপকথনে সুকান্তর কিছুটা সন্দেহ জন্ম নেয়নি তা নয়, তাদের কথোপকথনে কিছু একটা গন্ধ পাচ্ছে সুকান্ত। হরি যখন বোর্ডিং স্কুলে গিয়ে জহিরের সাথে কথা বলছিল, অথবা সাদিক যখন মৃত্যুর খবর দিল, হরিদাসের চোখে মুখে কোনো উদ্বেগ ছিল না। যে উদ্বেগ ছিল তা হল মেকি। সাইকোলজি পড়ার বদলতে সেটা বুঝতে খুব একটা সমস্যা হয়নি সুকান্তর। পুরো ব্যাপারটাতে গভীর রহস্যের গন্ধ পাচ্ছে সুকান্ত, কিন্তু এখনই সে কিছুই জিজ্ঞেস করতে যাচ্ছে না। কারণ এর আগে যখনই একটু আধটু হরিদাসকে জিজ্ঞেস করার চেষ্টা করেছে, হরিদাসের চোখে মুখে কেমন একটা অস্পষ্টতার ছাপ দেখতে পেয়েছে সেদিন। সেদিন সে বোর্ডিং স্কুল থেকে ফেরার সময় আরো একটা ব্যাপার চোখে পড়েছে সুকান্তর, আর তা হল জহিরের ঘরের কোনায় একটা পলিথিনে আফিম জাতীয় কিছু একটা, জয়ের প্রচুর সতর্কবান ধরনের মানুষ, আর তার স্কুলের ভেতরে কোনো নেশাজাত দ্রব্য থাকবে তার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, সেদিন ফিরতে ফিরতে রাত হয়ে গেল হরি আর সুকান্তর। হরির বাড়িটা সেই যুগের হিন্দু বাড়ি, জমিদার বাড়ি না হলেও তার কাছাকাছি। হরিদাস একা মানুষ, বাড়িতে ঘর অনেকগুলো, বেশিরভাগ ঘরই বন্ধ থাকে। উপরের ঘরটা পরিষ্কার করা হয়েছে সুকান্তর জন্য, হরি নিচের ঘরে থাকে। রাত তখন প্রায় দুইটা। সুকান্ত রাত জাগার অভ্যাস অনেক আগে থেকে, ঘর থেকে বেরিয়ে বাইরে হাঁটাহাঁটি করছিল। আর ঠিক সেই সময়
নিশুম্ভ শুম্ভ নির্নাশী ত্রৈলোক্য শুভ দে নম রূপং দেহি জহং দেহি জৌষ দেহি দিশ জহি বন্দি তামগ্রি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী রূপং দেহি জহং দেহি দিশ জহি অচিন্ত রূপ চরিতে সর্বস ত্রুবিনাশিনী অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি নতেব্য সর্বদা ভক্তা চারপুণ্যে দূরি তাপহে রূপং দেহি জহং দেহি যশো দেহি দিশো জহি বন্দি তামগ্রি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী রূপং দেহি জহং দেহি দিশো জহি অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জহং দেহি যশো দেহি দিশো দেহি নতেব্য সর্বদা ভক্তা চাপড়ে দূরি তাপহে রূপং দেহি জহং দেহি।
কেন ডাকছি?
কতগুলো হইল
সেই হিসাব দিয়ে তুই কি করবি?
আমি পামু তো
আর তিনটা খাইলি পাবি।
কত বছর কত বছর ধরে সাধনা আমি করতাছি, আমার বাপেও করছে, তার দাদাও করছে, খালি ওই একটা জিনিসের জন্য আমি তোরে পূজা দিছি। আমার জন্যই তুই আজ এত শক্তিশালী হইছস।
তুই যা চাস তাই পাবি, আর বেশি দিন নাই। আমি আজ তাই
নিশুম্ভ শুম্ভ নির্নাশী ত্রৈলোক্য শুভ দে নম রূপং দেহি জহং দেহি যশ দেহি দিশ জহি বন্দি তামগ্রি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী রূপং দেহি জহং দেহি দিশ জহি অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি নতেব্য সর্বদা ভক্তা চারপুণ্যে দূরি তাপহে।
মনি মনি তুই কই? এইদিকে
এই যে আমি তো এখানে আছি।
তুই কিন্তু কোথাও যাইস না।
আমি কোথাও যাই নাই, আপনি আরাম করেন।
না রে, আর মনে হয় বাসুন না, মরার আগে যদি এর একটা শেষ করে যাইতে পারতাম।
আপনি চিন্তা করেন না তো, সব ঠিক হয়ে যাইব।
না রে, কিছুই ঠিক হইব না। সুমাইয়া আমারে কইয়া গেছে, ঘরের শত্রু বড় শত্রু, আমারে তো আর কিছু কইল না রে,
কইলো না।
আহা আপনি কাঁদেন না, সব ঠিক হয়ে যাইব।
তুই কোথাও যাইস না রে মা, আমার কাছে থাক, কাছে থাক। হয়ে আইব, আবার আইব, এইবার তোরে নিতে আইব।
কি যে কন্যা, আপনি চুপ করেন তো, একটু ঘুমান, আমি এখানেই আছি।
তুই থাক আমার কাছে, থাক আমার কাছে, থাক আমার কাছে, থাক।
কুয়াশা, 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 কুয়াশা।
কি কারণে, কিসের জন্য ঘটে যাচ্ছে একের পর এক মৃত্যু, এবং প্রতিটি মৃত্যু খুবই মর্মান্তিক। পোড়া পোড়া লাশ মৃতদেহ পাওয়া যাচ্ছে, ভীষণ ভয়ঙ্কর কাহিনী। এবং যথেষ্ট সময় লাগবে, আমি যদি মাঝখানে কথা বলি, যারা খুব মনোযোগ দিয়ে শুনছেন তাদের মনোযোগে কোনো ব্যাঘাত ঘটাতে চাই না, তাই চলে যাচ্ছে একদম শেষ পর্বে, যেখানে রয়েছে রহস্যের উদ্ঘাটন। আসুন তাহলে শুনেই একেবারে শেষ পর্ব, তারপরে আবারও ফিরছি। আপনি আছেন কুয়াশায় আর জেসমিনের সঙ্গে, শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
সাদিক, এই সাদিক।
আরে সুকান্ত দা, আপনি হরি কাকা হয়েছে নাকি? আসেন আসেন, ভিতরে আসেন।
আস্তে আস্তে, তুমি এদিকে আসো।
কি হয়েছে সুকান্ত দা, আপনি এমন ফিস ফিস করে কথা কইতেছেন কেন? ভিতরে আসেন, কোনো সমস্যা হয়েছে?
না, আমি ভেতরে যাব না, তুমি একটু বাইরে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে।
স্যাররে নিয়ে আসবো?
না, তুমি একাই আসো, কাউকে বলবে না, চুপচাপ আসো।
আচ্ছা একটু খারাপ। আজে সুকান্ত দা বলেন।
শোনো সাদিক, তোমাকে আমি এখন খুব জরুরি কিছু কথা বলবো, কিন্তু তোমাকে প্রমিস মানে ওয়াদা করতে হবে, এই কথা তুমি কোনোদিন কাউকে বলবে না।
কাউ রেখো না, স্যার রেও না।
না, কাউকেই না, এই কথা শুধু তুমি আর আমি জানবো।
আচ্ছা কোন?
সাদিক, তোমাদের স্কুলে এইসব ভূতটুতের কোনো কাহিনী নেই, এসব শুধুই তোমাদের মনের কল্পনা, তোমাদের মাথায় যা ঢুকিয়ে দেওয়া হয়েছে তোমরা তাই দেখছো।
মানে?
হ্যাঁ, এসবের পেছনে অনেক বড় ঘটনা আছে। এই যে তোমরা ভাবছো হরিমামা সবকিছু ঠিকঠাক করছে, এত কিছু করছে, সব মিথ্যা, সেই এসব করছে।
এই সব কি কোন আপনি?
আমি ঠিকই বলছি, নিজের মামার নামে তো আমি মিথ্যা বলতে পারি না, তবু আমি প্রমাণ সাথে নিয়ে এসেছি। এক মিনিট, এই যে দেখো
আমি
পাবো তো
এইসব কি?
কত বছর
হরি কাকা, যখন সময় আর এইসব হইলো তখন হরি কাকাই তোরে পানি পড়া দিছিল।
এত শক্তিশালী হইছস,
তোমরা বুঝতে পারো ও সবই ছিল লোক দেখানো, অভিনয়।
স্যার তো এখনই ব্যাপারটা জানি তুই।
না না, যতদূর আমি বুঝতে পারছি উনিও এসবের সাথে জড়িত আছে, কিভাবে আছে কেন আছে সেসব আমি এখন জানি না, তবে খুব শীঘ্রই জানবো, আর সেই জন্যই তোমার সাহায্য দরকার। প্লিজ তুমি আমার হেল্প করো।
আমার যা করা লাগে করবো, আপনি কোন কি করা লাগবো? কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমাকে স্যারের মতন মানুষ এইসবের সাথে জড়াই আছে এইটা আমার বিশ্বাস হইতেছে না, আপনার কাছে কোনো প্রমাণ আছে?
আছে, তোমার স্যারের ঘরের আলমারির নিচে একটা সাদা পলিথিনের পোটলা আছে, সেটার মধ্যে নেশা জাতীয় একটা দ্রব্য আছে, সে বিভিন্ন সময়ে এসব তোমাদেরকে খাবারের সাথে খাইয়েছে এবং এসব ভূতের গল্প তোমাদের মাথায় ঢুকিয়েছে, যার কারণে নানা সময়ে নানা কিছু দেখছো আর মনে করছো সেসব সত্য, আসলে সেসব কিছুই না, তোমাদের ব্রেনকে কন্ট্রোল করার জন্য উনি এটা করেছেন। আর এই নেশা দ্রব্য তাকে বছরের পর বছর জুগিয়েছে হরিমামা।
হায় আল্লাহ।
আচ্ছা শোনো, তোমাদের এখানে কি মণি নামে কেউ আছে? আমার ধারণা এরপর তাকে ফাঁদে ফেলা হবে।
আছে তো,
আমাকে একবার তার সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দেবে?
মায়ের গহনে তো পুরুষের ঢোকা নিষেধ, আমরা এই ভিতরে ঢুকতে পারি না, বাইরের থেকে কথা বলি।
আমি জানি তুমি চেষ্টা করলে পারবে। তুমি কি চাও আরো একটা জীবন নষ্ট হয়ে যাক?
না, আচ্ছা আপনি সন্ধ্যার পরের দিকে আসেন, আমি একটা ব্যবস্থা করব।
থ্যাংক ইউ সাদিক, আমি এখন তাহলে আসি।
জি। মনি, আই মনি।
কে? কে এখানে?
আরে আস্তে আস্তে, আমি সাদিক, একটু এদিকে আসো।
সাদিক ভাই, এত রাতে আপনি জানলার কাছে কি করতেছেন?
তুই একটু বাইরে আয়, তোর লগে কথা আছে।
আচ্ছা আইতেছি।
শোন, তোরা একটু বাইরে তুই আমার লগে।
আস্তাগফিরুল্লাহ, কি খনি সব এই সাইজের বেলায় বাইরে হবো মানে?
তোর লগে একজন কথা কইতে আইব।
কেডা?
সুকান্ত দা।
ওই যে শহরের লোকটা? হ্যাঁ, আর আমারে কি কইব?
সব কমনে, তুই একটা চাদর গায়ে দিয়ে বাইরে চোখ মুখ ঢেকে নিবি।
কিন্তু রহিমা আপা।
মনি,
রহিমা আপা না, মানে আপনি উঠলেন কেন? আমারে ডাক দিলেই তো।
আমি সবই শুনছি। সাদিক কার সাথে দেখা করতে নিয়ে যাইতেছ? সাদিক কার সাথে দেখা করতে নিয়ে যাইতেছ?
ওই না মানে সুকান্ত দা।
আমার কাছে কিছু লুকানোর দরকার নাই, আমি সব বুঝতেছি। ওর কোথাও যাওয়ানোর দরকার নাই, তুই হ্যারে এই হ্যানা আইতে কো।
ভিতরে আইব? হ্যাঁ,
আমি কইছি না আইতে, কিছুতেই মনির কোনো ক্ষতি হইতে আমি দিব না। তুই হ্যারে পেছনের দরজা দিয়ে নিয়ে আয়, আমি মনিরে নিয়ে ওই হ্যানা যাইতেছি।
আচ্ছা
আসবো।
যে আসেন, বসে।
আমি একটু ওর সাথে কথা বলতে এসেছি, ওর নামই বোধ হয় মনি।
হ্যাঁ, ওর নামই মনি। কি করবেন কন?
এই মাদ্রাসে যা কিছু হচ্ছে এসবের পেছনে হরিমামা আর তোমাদের জহির স্যারই জড়িত।
কি কন এসব?
ও ঠিকই কইতাছে, সময় আমারে কইয়া গেছিল ঘরের শত্রু বড় শত্রু। আমারও সন্দেহ হয়েছিল, এখন কি করা যায়, উপায়টা কি?
আগের গোড়াটা ধরতে হবে। মনি, তোমার জীবন নিরাপদ নয়, ওদের নেক্সট টার্গেট তুমি।
হ্যাঁ, আমারে এই কথাও কইছিল সুমাইয়া।
আমি সকালে একবার গিয়েছিলাম, আমি সবই বুঝতে পেরেছি এর মূল ঘটনা কোথায়, সেসব তোমাদের পরে বলবো। শোনো মনি, তুমি কাউকে কিচ্ছু বলবে না। আমার ধারণা আজ রাতে জহির চাচা তোমার কাছে আসবে, তোমাকে হয়তো পড়া পানি খেতে দেবে, তুমি এমন ভান করবে যাতে তুমি খেয়েছো, বাকিটা আমি দেখছি।
সরাসরি তার কইলেই তো হয়, সাদিকের কাছে শুনলাম, কিসের জানি ভিডিও আছে আপনার কাছে?
না, আপনি, আমি, সাদিক, মনি, আমরা ছাড়া এসব কথা সবাইকে বিশ্বাস করানো মুশকিল। আর জনে জনে ধরে এই ভিডিও দেখানোর সময় এখন হাতে নেই। সাদিককে জহির চাচা বিশ্বাস করে, তাই ও চাইলে আমাদের সাহায্য করতে পারে, তাই ওকে বলেছি।
আচ্ছা, আপনি যেমন কইছেন তাই করব।
আমি এখন যাচ্ছি তাহলে।
আল্লাহ ভরসা। সাদিক, ওনারে আগায় দাও।
আসল ঘটনা সুকান্ত ধরতে পেরেছে, এটার জন্য তাকে অনেক বেগ পেতে হয়েছে ঠিক, কিন্তু সবকিছু জেনে সে খুব অবাক হয়েছে। আসলে অবাক বললেও কম বলা হয়, এই শ্মশানের একটা রহস্য আছে যে আর কেউ জানে না। তাহলে এই শ্মশানের মাটির নিচে সোনার কলসি আছে, হরিদাসের দাদা ছিল এই শ্মশানের হর্তাকর্তা, এই কলসের খবর সেই জানত, কিন্তু কলস যে কেউ তুলতে পারবে না। এই কলস পাহারা দিয়ে রাখত এক অশুভ আত্মা, কেউ এই কলস ছুঁতে গেলেই সে বংশ নির্বংশ করে দেয় সে। আর এই কলস পেতে হলে করতে হবে অনেক সাধনা, আর সেই সাধনা হল বলি, নরবলি। এতগুলো বছর ধরে হরিদাসের দাদা এই সাধনা করে এসেছে, কত মানুষকে এনে যে এই শ্মশানে বলি দিয়েছে, কিন্তু সে কিছুই হাসিল করতে পারেনি। তারপরে কাজ করতো হরিদাসের বাবা, তারপর হঠাৎ কি থেকে যে কি হয়ে গেল, জমিটা হাতছাড়া হয়ে গেল। হরিদাসের বাবা অনেক চেষ্টা করেছিল, কিন্তু জহিরের বাবা যে কোনো ভাবেই হোক জমিটা হাত করে নিল। কিন্তু জহিরের বাবা কিংবা জহির কেউ এই গুপ্তধনের কথা জানত না। এরপর থেকে শুরু হলো আরেক ভয়ঙ্কর খেলা। এই জমির ওপর তৈরি বোর্ডিং স্কুলের ছেলেমেয়েদেরকেই বলি দিতে শুরু করল হরিদাসের বাবা, তারপর হরিদাসও। সেই জন্য সে ব্যবহার করেছে জহিরকে। জহিরকে সে বুঝিয়েছে এই শ্মশানের এক অতৃপ্ত আত্মা থাকে, সে কিছুতে এখানে কাউকে থাকতে দেবে না। তবে জহির যদি তার স্কুলের কিছু ছেলেমেয়েকে বলি দেয় তাহলে সে এখান থেকে চলে যাবে। তাই জহির তার কথা শুনেছিল, যাতে এর বাইরে কোনো কিছু চিন্তা করতে না পারে। তাই ওষুধের নামে বছরের পর বছর তাকে আর স্কুলের ছেলেমেয়েকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে বশ করে রেখেছিল হরিদাস। এই সব সে শিখেছে তার বাবার কাছ থেকে। এইসবের কোনো কিছু সুকান্তর বিশ্বাস না হলেও নেশা দিয়ে তাদের ব্রেইন ডাইভার্ট করার ভয়ঙ্কর ব্যাপারটা বিশ্বাস হয়েছে সুকান্তর। রহস্যের শেষ এখানেই নয়, আরো আছে। সেদিন রাতে ঠিক জহির মনিকে আফিম মিশ্রিত পানি খেতে দিল। এরপর
মনি, মনি, ও মনি, কি হয়েছে তোর?
খামু, এইবার এই ডারে খামু।
নিঃশুম্ভ শুম্ভ নির্নাশি ত্রৈলোক্য শুভদে নাম রূপং দেহি জহং দেহি যশো দেহি দ্বিজো জহি বন্দী তমগ্রী যোগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী রূপং দেহি জহং দেহি দ্বিজো জহি অচিন্ত রূপ চরিতে সর্বস দ্রবিনাশিনী অচিন্ত রূপ চরিতে সর্বসূত্র বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিজো দেহি নদেব সর্বদা ভক্তা চাপর্ণে দুরিতাপহে রূপং দেহি জয়ং দেহি ওম ভূ ভুবাসোয়া
থামো।
তোর এত সাহস, এত সাহস তোর আমার কাছে বাধা দিস, এত সাহস তোর, তোরেও বলি দিব আমি, ভস্ম কইরা দিব।
মনি, সরে যাও ওখান থেকে, সরে যাও।
খুব খারাপ, খুব খারাপ হইব, বাঁচতে চাইলে পালা, পালা এখান থেকে।
না হরিমামা, তুমি আমাকে মারতে পারবে না, কোনো দিনই না, কারণ তুমি আমাকে ভালোবাসো, তোমার সবকিছু ধরা পড়ে গেছে।
হরি কাকা।
হ্যাঁ মনি, এটা আর কেউ নয়, হরিমামা।
কিন্তু কিন্তু লম্বা চুল, সাদা শাড়ি,
এ সবই সাজানো।
সব সব বুঝে ফেলেছিস, কিছু বুঝিস নাই, কিচ্ছু না, তুই আমার কিচ্ছু করতে পারবি না।
মনি সরে যাও।
এইটা কি করলেন? মইরা যাইব তো।
না কিছুই হয়নি, অজ্ঞান হয়ে গেছে, তুমি সবাইকে খবর দাও। সবই তো শুনলেন, সে শুধু আপনাকে ব্যবহার করেছে, আর আপনি বোকার মতো বছরের পর বছর এই নিষ্পাপ জীবনগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন।
আল্লাহ আমারে কোনোদিন মাফ করবো কিনা জানি না, তোমরা আমারে মাফ করে দাও বাবা।
এবং সবচেয়ে বড় কথা হলো, হরিমামা নিজেও যা করেছে তার আসলে কোনো অস্তিত্ব নেই। সে একটা চরম মানসিক রোগে ভুগছিল, সে নিজেই তার মাথায় এসব কল্পনা করেছে। কল্পনা করতে করতে সে ভুলে যেত সে কে। সে নিজেকে কলসির মালিক, ওই প্রেতাত্মা ভাবত, নিজেই নিজের সাথে কথা বলত, নিজেই প্রেতাত্মা সেজে এসে পুড়িয়ে মারত। গুপ্তধনের নেশায় সে পাগল হয়ে গিয়েছিল।
কিন্তু আমরা নিজের চোখে যেগুলো দেখছি সেগুলা
সেগুলো সবই ওই নেশার ইফেক্ট। সেটার কারণে আপনার ব্রেনে যা ঢোকানো হয়েছে সেটাই বাস্তবে দেখেছেন। একে এক প্রকার হ্যালুসিনেশন বলে। যাই হোক, মামার হয়তো ট্রিটমেন্টের জন্য সময় লাগবে। আমি পুলিশে খবর দিয়েছি, তারাই সব ব্যবস্থা করবে।
মানুষ এবং মানুষের বিশ্বাস বড়ই অদ্ভুত। বিশ্বাস আর কল্পনার জোর অনেক বেশি। জহিরকে ধরে নিয়ে যাওয়া হল আর সুকান্ত সাইকোলজিক্যালি ব্যাপারটা সমাধান করেছে। কিন্তু এর বাইরে কি আসলে কিছু নেই? হরিদাসের না হয় কোনো ডিসঅর্ডার ছিল, কিন্তু তার বাবা কিংবা দাদার? যুক্তি দিয়ে সব রহস্যের সমাধান করা যায় না। হরিদাস নিজে ছেলেমেয়েদের পোড়াতো সেটা সত্যি, কিন্তু যার উদ্দেশ্যে পোড়াতো সে অশুভ আত্মার কি কোনো অস্তিত্ব নেই? আছে। সেই জায়গায় বোর্ডিং স্কুল সরিয়ে একটা সাধারণ স্কুল করা হয়েছে। সুকান্ত বিদেশে চলে যাওয়ার আগে নিজেই সব ব্যবস্থা করে দিয়ে গেছে। স্কুলে ছেলেমেয়েরা এখন আর রাতে সেখানে থাকে না, দিনের বেলা ক্লাস করে, আবার যার যার বাসায় ফিরে যায় সবাই। কিন্তু সেখানে সেই স্কুলের মাঠে চুল ছেড়ে দিয়ে আজও রাতে কাউকে বসে থাকতে দেখা যায়। সে আজও অপেক্ষা করে কাউকে সে সোনার কলসি দেওয়ার জন্য, আর তার বিনিময়ে চায় তাজা রক্ত। এতক্ষণ ধরে শুনছিলেন যে কাহিনী আজকের কুয়াশায়, তার নাম হচ্ছে গুপ্তধন, লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্ত, এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা, এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। এবং জানিয়ে দেব আজকের কুয়াশার কলাকুশলীদের নাম এখন, যারা অভিনয় করেছেন এই গল্পে। জহিরের চরিত্রে অভিনয় করেছেন সেতু, হরিদাসের চরিত্রে মঞ্জু, সাদিকের চরিত্রে রেহান, রহিমার চরিত্রে সাকি, সুমায়ার চরিত্রে নিতুল, সুকান্তের চরিত্রে শুদ্ধ, মনির চরিত্রে জাসিয়া, আলামিনের চরিত্রে নীরব, এবং প্রেতাত্মার কণ্ঠ দিয়েছে সাকি, রেহান এবং নিতুল। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হচ্ছি কুয়াশা এক্স ফাইলস এবং কুয়াশার নতুন কাহিনী নিয়ে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আরজে শারমিন বিদায় নিচ্ছি।
Exclusively on FusionBD.com.